বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের তেলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুরিমাত عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت غير متجانف لإثم فإن الله غفور رحيم صدق الله العلي العظيم।
বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের জন্যে হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শুকরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব, এবং কণ্ঠ রুদ্ধ হয়ে, আহত হয়ে, উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা, অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া, আর যা কোনো বেদিমূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়, এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দীনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে, কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্যে তোমাদের দীনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি এবং তোমাদের জন্যে ইসলামকে তোমাদের দীন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শনিবার 16 জানুয়ারি, 2 মাঘ এবং ফার্সি 27 দেই। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্টজ এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে শর্টওয়েভ 9870 কিলোহার্টজে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ, এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত, ট্রাম্পের ক্ষমতার শেষ মুহূর্তে ইরানের উপর সর্বোচ্চ চাপ সৃষ্টির অব্যাহত প্রচেষ্টা সম্পর্কে একটি বিশ্লেষণ শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই। এদিকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উপর করোনার বিরূপ প্রভাব নিয়ে বিস্তারিত প্রতিবেদন করেছেন আমাদের ঢাকার প্রতিনিধি, থাকবে দৃষ্টিপাতের দ্বিতীয় পর্যায়ে। দৃষ্টিপাতের পথ থাকবে হযরত জাহরা সালামুল্লাহ আলাইহার শাহাদত বার্ষিকী উপলক্ষে একটি বিশেষ আলোচনা, আর প্রান্তিক আয়োজনে থাকবে কথাবার্তা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, ট্রাম্প প্রশাসনবিহীন বিশ্ব আগের চেয়ে অনেক সুন্দর হবে বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ। ফাইজার বায়োনটেকের ভ্যাকসিন গ্রহণের পর নরওয়ের 23 নাগরিকের মৃত্যু, ব্রিটিশ মার্কিন গণমাধ্যম নীরব। বাংলাদেশে আরও 60টি পৌরসভায় ভোটগ্রহণ, অংশগ্রহণমূলক নির্বাচন বলতে নারাজ ইসি মাহবুব তালুকদার। এবং ভারতে প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিহত করতে আজ থেকে দেশজুড়ে ভ্যাকসিন প্রদানের কার্যক্রম শুরু। আসসালামু আলাইকুম, শ্রোতাবন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন ট্রাম্প প্রশাসনবিহীন বিশ্ব আগের চেয়ে অনেক সুন্দর হবে। তিনি গতকাল নিজের অফিসিয়াল টুইটার পেজে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেন। জারিফ তার টুইটার বার্তায় বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের লজ্জাজনক শেষ দিনগুলো অতিক্রমের প্রতি ইঙ্গিত করে বলেন তাদেরকে ছাড়া বিশ্ব অনেক ভালো চলবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন ট্রাম্প প্রশাসন গোটা বিশ্বের যে পরিমাণ অনিষ্ট করেছে তা এই প্রশাসনের উগ্রপন্থীদের দৃষ্টিতে যথেষ্ট নয়। এই অনিষ্ট ষোলকলায় পূর্ণ করার জন্য তারা জোর করে আরেক দফা ক্ষমতায় থাকতে চেয়েছিল, কিন্তু তাদের সেই দিবাস্বপ্ন পূরণ হয়নি। মোহাম্মদ জাওয়াদ জারিফ শেষ দিনগুলোতে ট্রাম্প প্রশাসনের অনিষ্টের উদাহরণ তুলে ধরে বলেন মার্কিন সরকার ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনকে সন্ত্রাসী আখ্যায়িত করে দেশটির মানবিক পরিস্থিতির চরম অবনতি ঘটার ক্ষেত্র সৃষ্টি করে দিয়েছে। এছাড়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও ইরানের বিরুদ্ধে যে উদ্ভট অভিযোগ করেছেন তার শান্তির প্রতি ট্রাম্প প্রশাসনের চরম অবজ্ঞাই প্রমাণ করেছে। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন, দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সাহায্যে শত্রুর বিমানবাহী রণতরী সহ বিভিন্ন যুদ্ধজাহাজ ধ্বংসের সক্ষমতা বাড়ানো হয়েছে। এটি ইরানের প্রতিরক্ষা কৌশলের অংশ। তিনি আজ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 মহড়ার অবকাশে সাংবাদিকদের একথা বলেছেন। তিনি বলেন, বর্তমানে সাগরে যুদ্ধের প্রচলিত কৌশলটি হল কম গতিসম্পন্ন ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে চলমান লক্ষ্যবস্তুকে আঘাত করা, কিন্তু আমরা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েও সাগরের শত্রু চলমান নৌযান ধ্বংসের সক্ষমতা বৃদ্ধি করেছে। তিনি আরও বলেন, ইরানের আয়তন বড় হওয়ার কারণে দেশের মধ্যাঞ্চল থেকে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সাগরের শত্রুর বিমানবাহী রণতরী, ডেস্ট্রয়ার ও অন্যান্য যুদ্ধজাহাজ ধ্বংস করা সম্ভব। এই সক্ষমতা অর্জনের জন্য আগেই স্থির করা হয়েছিল। এই সক্ষমতা অর্জনের লক্ষ্য আগেই স্থির করা হয়েছিল। আমরা সেই লক্ষ্য অর্জন করেছি। আইআরজিসির প্রধান বলেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সাগরে চলমান লক্ষ্যবস্তুকে ধ্বংসের সক্ষমতা প্রতিরক্ষা ক্ষেত্রে অনেক বড় অর্জন। আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স এই প্রক্রিয়া সম্পন্ন করতে সক্ষম হয়েছে। এদিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহড়ার দ্বিতীয় চূড়ান্ত পর্বে আজ দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের সাহায্যে 1800 কিলোমিটার দূরের বিভিন্ন লক্ষ্যবস্তু ধ্বংস করেছে ইরান। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির এই মহড়া গতকাল থেকে শুরু হয়েছে। ইরানের মধ্যাঞ্চলে অবস্থিত কাভিরে মার্কাজি মরুভূমিতে এই মহড়া চলছে। আজ দূরপাল্লার ক্ষেপণাস্ত্রগুলো এই মরুভূমি থেকে ভারত মহাসাগরের উত্তর অংশে কল্পিত শত্রুর বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। এগুলোর আঘাতে সাগরে নির্ধারিত লক্ষ্যবস্তুগুলো পুরোপুরি ধ্বংস হয়ে যায়। গতকাল মহড়ার প্রথম দিনে নতুন প্রজন্মের অসংখ্য ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র দখলদার ইসরায়েলের পুরো সামরিক ব্যবস্থাকে অচল করে দিতে পারে, এই কথা স্বীকার করেছে ইসরায়েলি দৈনিক মারিভ। ইসরায়েলের প্রখ্যাত সামরিক বিশ্লেষক এলান বেন ডেভিডের একটি নিবন্ধ গতকাল দৈনিক মারিভে প্রকাশিত হয়েছে। ওই নিবন্ধে তিনি লিখেছেন, ইসরায়েলের ব্যাপক চেষ্টা সত্ত্বেও হিজবুল্লাহকে ক্ষেপণাস্ত্র থেকে দূরে রাখা যায়নি, তারা ক্ষেপণাস্ত্রের অধিকারী হয়েছে। আর এই ক্ষেপণাস্ত্র ইসরায়েলের কৌশলগত সামরিক ব্যবস্থার পুরোটাকেই অকেজ করে দিতে পারে। তিনি আরও লিখেছেন, হিজবুল্লার কাছে যেসব নিখুঁত ক্ষেপণাস্ত্র রয়েছে তা দিয়ে তারা তেল আবিবের হাকরিয়া ঘাঁটিতেও আঘাত হানতে পারে। ওই ঘাঁটিতেই রয়েছে ইসরায়েলের গুপ্তচর সংস্থার প্রধান দপ্তর এবং সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড। লেবাননের হিজবুল্লার মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ সম্প্রতি বলেছেন, এক বছরে হিজবুল্লার নিখুঁত ক্ষেপণাস্ত্রের সংখ্যা দ্বিগুণ হয়েছে। তিনি আরও বলেছেন, দখলদার ইসরায়েলের যে কোনো স্থানে হামলা চালানোর মতো ক্ষেপণাস্ত্র তাদের আছে। বহুল আলোচিত ফাইজার বায়োনটেক কোম্পানি উদ্ভাবিত প্রাণঘাতী করোনা ভাইরাসের ভ্যাকসিন গ্রহণের পর নরওয়ের 13 জন নাগরিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তবে এই ঘটনা নিয়ে একেবারে চুপ রয়েছে ব্রিটেন এবং আমেরিকার প্রধান গণমাধ্যমগুলো। ফাইজার বায়োনটেক কোম্পানির টিকা গ্রহণের পর যে 23 জন নরওয়ের নাগরিক মারা গেছে তাদের 13 জনের বয়স 80 বছরের বেশি। টিকা গ্রহণের পর তাদের জ্বরসহ আরও বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়। নরওয়ের মেডিসিন এজেন্সি বলেছে, ধারণা করা হচ্ছে ফাইজার বায়োনটেক কোম্পানির এই টিকা বয়স্ক মানুষের জন্য মারাত্মক রকমের প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। এজেন্সির মেডিকেল ডিরেক্টর স্ট্রেইনার ম্যাটসন সাংবাদিকদের বলেছেন, এই ঘটনার পর এখন ডাক্তারদের বিবেচনায় নিতে হবে যে কাকে টিকা দেওয়া হবে আর কাকে দেওয়া হবে না। নরওয়ের ইনস্টিটিউট ফর পাবলিক হেলথ বলছে, এই টিকা গ্রহণের পর 23 জনের মৃত্যুর ঘটনা থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে এর সামান্য পার্শ্ব প্রতিক্রিয়াও মারাত্মক পরিণতি বয়ে আনতে পারে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে শর্টওয়েভ 3149 মিটার ব্যান্ড আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশে দ্বিতীয় ধাপে 60টি পৌরসভায় আজ ভোট গ্রহণ করা হয়েছে। দ্বিতীয় ধাপের ভোটকে কেন্দ্র করে কয়েকটি স্থানে সংঘাত সহিংসতার ঘটনা ঘটেছে। আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
সারা দেশে দ্বিতীয় ধাপে 60টি পৌরসভায় আজ শনিবার সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে 29টি পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম পদ্ধতিতে এবং বাকি 31টি পৌরসভায় ব্যালট পেপারের মাধ্যমে ভোট অনুষ্ঠিত হয়। এর আগে প্রথম ধাপে 28 ডিসেম্বরে ভোট অনেকটা শান্তিপূর্ণ হলেও দ্বিতীয় ধাপের ভোটকে কেন্দ্র করে নির্বাচনের আগেই কয়েকটি স্থানে সংঘাত সহিংসতার ঘটনা ঘটেছে। আজ দুপুরের আগেই নানা অনিয়মের অভিযোগ তুলে 3টি পৌরসভায় বিএনপি প্রার্থী ভোট বর্জন করেছে। তারা হলেন রাজশাহীর ভবানীগঞ্জের বিএনপি প্রার্থী আব্দুল রাজ্জাক, বাগেরহাটের মোংলা এবং কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরসভার বিএনপি মনোনীত প্রার্থী। ওদিকে শনিবার সকালে ভোট গ্রহণের সময় ফেনীর দাগনভূঞা পৌরসভা নির্বাচনে বোমা বিস্ফোরণ ও সহিংসতায় একজন গুলিবিদ্ধ ও চারজন আহত হয়েছে। বাগেরহাটের মোংলায় দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়েছে। ঝিনাইদহের শৈলকোপায় সংঘর্ষে 2 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভা নির্বাচনে ভোটারদের আঙ্গুলের ছাপ রেখে তাদেরকে বের করে দেবার অভিযোগ উঠেছে নৌকা প্রতীকের সমর্থকদের বিরুদ্ধে। ওদিকে জাতীয় সংসদ নির্বাচনের মতোই সারা দেশে চলমান দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনেও ভোট কেন্দ্র ক্ষমতাসীনদের দখলেই ছিল বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। বাংলাদেশের পৌরসভা নির্বাচনের আরও খবর। পৌরসভা নির্বাচনে সহিংসতা ক্রমাগত বেড়ে চলছে বলে স্বীকার করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তিনি বলেছেন, নির্বাচন প্রক্রিয়ার পরিবর্তন না হলে এই সহিংসতা বন্ধ করা সম্ভব নয়। সহিংসতার ঘটনায় নির্বাচন কমিশন এককভাবে দায়ী নয় বলে মনে করেন তিনি। মাহবুব তালুকদার বলেন, তবে নির্বাচন কমিশন এ দায় এড়াতে পারে না। আজ সাভার পৌরসভার 3 ভোট কেন্দ্র পরিদর্শন শেষে নির্বাচন কমিশনে ফিরে তিনি উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন। মাহবুব তালুকদার বলেন, আমি সাভার পৌরসভার 3 ভোট কেন্দ্রের 18 বুথ পরিদর্শন করেছি। দুপুর 1 পর্যন্ত ওইসব ভোট কেন্দ্রে 7,311 জন ভোটারের মধ্যে 1,232 জন ভোট দিয়েছেন। 3 বুথে আমি 3 জন বিরোধী দলীয় প্রার্থীর পোলিং এজেন্ট দেখতে পাই, কিন্তু অন্য কোথাও এজেন্ট ছিলেন না। এছাড়া সাভার পৌর এলাকায় আমি বিরোধী দলীয় প্রার্থীর কোনো পোস্টার দেখতে পাইনি। এ অবস্থায় এই নির্বাচনকে অংশগ্রহণমূলক বলা যায় না। ভারতে প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিহত করতে দেশজুড়ে করোনা ভ্যাকসিন প্রদানের সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
ভারতে প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিহত করতে দেশজুড়ে করোনা ভ্যাকসিন প্রদানের সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ শনিবার কোভিশিল্ড এবং কোভ্যাকসিন নামে 2 প্রতিষেধক নিয়েই দেশে ভ্যাকসিন প্রদান কর্মসূচি শুরু হয়েছে। আজ শনিবার সকালে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এত কম সময়ের মধ্যে নোভেল করোনা ভাইরাসের প্রতিষেধক আবিষ্কার করে দৃষ্টান্ত স্থাপন করায় তিনি গবেষক এবং বিজ্ঞানীদের ধন্যবাদ জানান। করোনা ভ্যাকসিন প্রদান শুরু হলেও সংক্রমণ থেকে বাঁচতে আগের মতোই সতর্কতা অবলম্বন করতে হবে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। মাস্ক ব্যবহার এবং সামাজিক দূরত্ব বিধি মেনে চলায় কোনো ঢিলেমি চলবে না বলেও প্রধানমন্ত্রী আজ সাফ জানান। এদিকে দিল্লির অন্যতম বৃহত্তম চিকিৎসা কেন্দ্র রাম মনোহর লোহিয়া হাসপাতালের আবাসিক চিকিৎসকরা হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্টকে চিঠি লিখে কোভ্যাক্সিন নিয়ে সংশয়ের কথা জানিয়েছেন। গণমাধ্যমে প্রকাশ হাসপাতালের আবাসিক চিকিৎসক সংগঠনের ভাইস প্রেসিডেন্ট নির্মাল্য মহাপাত্র বলেন, হাসপাতালের বহু চিকিৎসকই টিকাকরণের জন্য নাম নথিভুক্ত করেননি। তিনি বলেন, কোভ্যাক্সিন নিয়ে সংশয় রয়েছে, আমাদের পরীক্ষায় সম্পূর্ণ হয়নি, তার চেয়ে কোভিশিল্ডের উপরে আমাদের আস্থা বেশি। 3 ধাপে পরীক্ষা সম্পূর্ণ হওয়ার আগে কোভ্যাক্সিনকে ছাড়পত্র দেওয়া হলো কেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিরোধী শিবিরের রাজনৈতিক সহ দেশের বিখ্যাত চিকিৎসক ও গবেষকরাও কোভ্যাক্সিনের কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে অবশ্য বারবার গুজবে কান না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস দেশটির জাতীয় সংসদ ও প্রেসিডেন্ট পদে নির্বাচন অনুষ্ঠানের ডিক্রি জারি করেছেন, তবে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা করা হয়নি। 15 বছর পর ফিলিস্তিনের গাজা উপত্যকা এবং পশ্চিম তীরে এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফাতা আন্দোলন এবং গাজাভিত্তিক ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। 2006 ফিলিস্তিনে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এবং সেই নির্বাচনে গাজাভিত্তিক হামাস ভূমিধস বিজয় লাভ করে। তার আগে থেকেই ফিলিস্তিনের রাজনৈতিক শক্তি মূলত ফাতাহ এবং হামাসের মধ্যেই বিভক্ত। গত এক দশক ধরে দুই দলই নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে আসছিল, কিন্তু নির্বাচন অনুষ্ঠানের মতো পরিবেশ নিশ্চিত করার ব্যাপারে দুদল কখনো একমত হতে পারেনি। প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস নতুন করে নির্বাচনের ঘোষণা দেওয়ার পর হামাস একে স্বাগত জানিয়েছে এবং নির্বাচনের প্রক্রিয়া সফল হওয়ার ব্যাপারে তাদের জোরালো আগ্রহের কথা ব্যক্ত করেছে। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা S-400 এর দ্বিতীয় চালান পাওয়ার জন্য রাশিয়ার সঙ্গে তার দেশ আলোচনা অব্যাহত রাখবে। এ বিষয়ে চলতি মাসের শেষ দিকে দুই পক্ষ আলোচনায় বসবে বলে জানিয়েছেন তিনি। গতকাল তুর্কি প্রেসিডেন্ট সাংবাদিকদের এসব কথা জানান। এরদোগান বলেন, আমাদের প্রতিরক্ষা শিল্পের জন্য কি ধরনের পদক্ষেপ নেব তা অন্য কোনো দেশ ঠিক করে দিতে পারে না, এটি সম্পূর্ণ আমাদের ব্যাপার। আমরা রাশিয়া থেকে S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থার প্রথম চালান পাওয়ার ব্যাপারটি ম্যানেজ করেছি, এখন আমরা দ্বিতীয় চালান পাওয়ার ব্যাপারে আগের আলোচনা অব্যাহত রাখব। এরদোগান আরও বলেন, আমরা জানি না বাইডেন প্রশাসন এ ব্যাপারে কি বলবে, তবে আমরা এমন কোনো অবস্থানে নেই যে বিষয়টি নিয়ে তাদের কাছে অনুমতি নিতে হবে। আমরা নেটো জোটের সদস্য, কিন্তু পশ্চিমা কোনো দেশের নির্দেশনা মেনে নেব না। কিউবার বিরুদ্ধে সন্ত্রাসবাদের সমর্থনের মার্কিন অভিযোগকে ডাহা মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা গতকাল মস্কোয় এক সংবাদ সম্মেলনে হাভানার বিরুদ্ধে ওয়াশিংটনের অভিযোগ প্রত্যাখ্যান করেন। সন্ত্রাসবাদের প্রতি সমর্থক দেশগুলোর তালিকায় কিউবাকে অন্তর্ভুক্ত করার মার্কিন সিদ্ধান্তকে ভুল পদক্ষেপ আখ্যায়িত করে জাখারোভা বলেন, মার্কিন সরকার বাস্তব পরিস্থিতির আলোকে নিজের পররাষ্ট্র নীতি নির্ধারণ করতে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। মার্কিন সরকার দুদিন আগে সন্ত্রাসবাদকে সমর্থক দেশগুলোর তালিকায় কিউবার নাম অন্তর্ভুক্ত করে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এ সম্পর্কে বলেছেন, পররাষ্ট্রনীতি অত্যন্ত জটিল, কিন্তু তাই বলে আমেরিকা তার মূল নীতি থেকে সরে আসতে পারে না। আমেরিকার আগ্রাসী ও হস্তক্ষেপকামী নীতির বিরোধিতা করার কারণে ল্যাটিন আমেরিকার দেশ কিউবা গত অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে মার্কিন নিষেধাজ্ঞার মোকাবিলা করে আসছে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছে আমি বাবুল আখতার। শ্রোতাবন্ধুরা, এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর মাত্র 5 দিন ক্ষমতা রয়েছেন, এরপরও নতুন করে তিনি ইরানের উপর নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছেন। শেষ মুহূর্তে এসেও এই নিষেধাজ্ঞার কারণ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরে শোনাচ্ছেন রেজওয়ান হুসাইন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর মাত্র 5 দিন ক্ষমতায় রয়েছেন, এত স্বল্প সময়ের মধ্যেও তিনি ইরানের উপর সর্বোচ্চ চাপ সৃষ্টির ব্যর্থ চেষ্টা অব্যাহত রেখেছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, ইরানের সমুদ্র শিল্প সংস্থা, মহাকাশ ও গবেষণা সংস্থা এবং আকাশ প্রতিরক্ষা শিল্প সংস্থাকে ওয়াশিংটনের নিষেধাজ্ঞা তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। মাইক পম্পেও এক বিবৃতিতে দাবি করেছেন, ইরানের প্রচলিত অস্ত্রশস্ত্র মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বের নিরাপত্তার জন্য হুমকি। এছাড়া তিনি ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিকে আন্তর্জাতিক নিরাপত্তার জন্য স্থায়ী হুমকি হিসেবে অভিহিত করেন। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প 2018 সালের 8 মে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে ইরানের ওপর চাপ সৃষ্টির জন্য তিনি এমন কোনো উপায় বা মাধ্যম নেই যা তিনি ব্যবহার করেননি। ইরানের অর্থনৈতিক সেক্টরে এমন কোনো জায়গা নেই যেখানে তিনি নিষেধাজ্ঞা দেননি। এমনকি এ কয়েক বছরে যেসব দেশ এসব নিষেধাজ্ঞা মেনে চলতে চায়নি তাদের বিরুদ্ধেও, যেমন রাশিয়া ও ভেনেজুয়েলার মতো দেশগুলোর উপরও কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে ওয়াশিংটন। সর্বোচ্চ চাপ সৃষ্টি করে মার্কিন প্রশাসন তাদের ইচ্ছা মতো চুক্তি সই করতে ইরানকে বাধ্য করার চেষ্টা চালিয়েছে, কিন্তু তবুও ইরান তার অবস্থানে অটল রয়েছে এবং অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে ইরানকে কাবু করার সব চেষ্টা কার্যত ব্যর্থ হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম ইনসাইড আরাবিয়া পরমাণু সমঝোতার ব্যাপারে ওয়াশিংটনের প্রতিশ্রুতি ভঙ্গের বিষয়টিকে এড়িয়ে গিয়ে বলেছে, 2 বছর ধরে ইরানের উপর সর্বোচ্চ চাপ সৃষ্টির চেষ্টা চালিয়েও প্রেসিডেন্ট ট্রাম্প ব্যর্থ হয়েছেন। প্রকৃতপক্ষে প্রেসিডেন্ট ট্রাম্প কোনো দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের গুরুত্ব না দিয়ে স্বেচ্ছাচারী মনোভাব নিয়ে যা ইচ্ছা তাই করছেন। এ ব্যাপারে রুশ জ্বালানি মন্ত্রী আলেকজান্ডার নোবাক বলেছেন, ওয়াশিংটনের নীতির বিরোধী দেশগুলোর উপর মার্কিন নিষেধাজ্ঞার কারণে সারা বিশ্ব ক্লান্ত হয়ে পড়েছে। এদিকে করোনা পরিস্থিতিতে মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব ইরানেও পড়েছে। বিশেষ করে মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরান বাইরে থেকে কোনো ওষুধ আমদানি করতে না পারায় দেশটি ঝুঁকির মধ্যে রয়েছে। বিষয়ের ব্যাপার হচ্ছে, প্রেসিডেন্ট ট্রাম্প আর মাত্র কয়েকদিন ক্ষমতায় আছেন, এরপরও তিনি ইরানের পিছু ছাড়ছেন না। ইরানের ব্যাপারে ব্যর্থতা ট্রাম্প কিছুতেই মেনে নিতে পারছেন না বলে পর্যবেক্ষকরা মনে করছেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাত এবার বাংলাদেশ প্রসঙ্গ। করোনা মহামারীর কারণে লন্ডভণ্ড বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা। দেশে করোনা রোগী শনাক্ত হওয়ার পর 17 মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের পড়াশোনা বিঘ্নিত হচ্ছে মারাত্মকভাবে। এ সম্পর্কে সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া সহ প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
করোনা অতিমারীর কারণে লন্ডভণ্ড বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা। দেশে গত মার্চ মাসের গোড়ার দিকে করোনা রোগী শনাক্ত হওয়ার পর 17 মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। কয়েক ধাপে বাড়ানোর পর এই ছুটি 30 জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় শিক্ষার্থীর পড়াশোনা বিঘ্নিত হচ্ছে। গত বছরে প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট JSC এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট JDC পরীক্ষা বাতিল করা হয়েছে। তাছাড়া করোনার কারণে গত বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষাও অনুষ্ঠিত হয়নি। ইতিমধ্যে বার্ষিক পরীক্ষা ছাড়াই শিক্ষার্থীদের উপরের শ্রেণীতে উত্তীর্ণ করে দেয়া হয়েছে। শিক্ষা ব্যবস্থার এরকম একটা বিপর্যয়কর অবস্থা প্রসঙ্গে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর তুহিন ওয়াদুদ রেডিও তেহরানকে বলেন,
এই যে আমাদের শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে বাইরে বসে আছে, অসংখ্য কিশোরী মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে, অনেক শিক্ষার্থী ঝরে পড়ছে, অনেক মানে গরিব পরিবারে যারা হয়তো লেখাপড়া শেষ করে পরিবারের হাল ধরার কথা, তারা বঞ্চিত হচ্ছে, পিছিয়ে পড়ছে। সবকিছু মিলিয়ে আমাদের নতুন করে ভাবা দরকার এবং একটা খুব বড় আয়োজন করে এই সংকট উত্তরণের জন্য অনতিবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। শিক্ষা ব্যবস্থাকে কার্যকর করার জন্য আরো বাস্তবানুক পদক্ষেপ গ্রহণ করা দরকার। বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়া দরকার। কিভাবে শিক্ষা কার্যক্রম পর্যায়ক্রমে চালু করা যায় সেগুলো পদক্ষেপ গ্রহণ করাটা আমরা খুব জরুরি বলে মনে করি।
অনুরূপ মতামত ব্যক্ত করে সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ ইনসান আলী রেডিও তেহরানকে বলেন,
অ্যাকচুয়ালি একটা প্রতিষ্ঠান চলতে গেলে ছাত্র শিক্ষক অভিভাবকের যৌথ প্রচেষ্টাই চলে। এক্ষেত্রে আপনার শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের রীতিমতো ভাবে সচেতন থাকতে হবে যে স্কুলের পড়াগুলো যেন বাসায় যেন তারা সিরিয়াসলি মনিটরিং করে, এবং ছাত্রদেরও চিন্তা করতে হবে যে অসম্ভব বলে কোনো কিছু নাই, আমরা এটা পারব। আমরা সেইভাবে যদি ছাত্ররা যদি তার গার্ডিয়ান অনুসারে বাসার কাজটা ঠিক মতো করে, আর স্কুলের যে শিক্ষকরা তাদের দীর্ঘদিনের কাটিয়ে যদি তারা যে সেইভাবে কাজ করে, তাহলে আমাদের এই সংকট থেকে উত্তরণ হতে পারবে।
আগেই ধারণা করা হয়েছিল করোনায় একটা বড় সংখ্যক ছেলে মেয়ে শিক্ষা থেকে ঝরে পড়তে পারে। করোনা ভাইরাসের অভিঘাতে শহর ছেড়ে গ্রামে চলে গেছে অনেক পরিবার, আবার কেউ কেউ খরচ বাঁচাতে তাদের সন্তানদের সরকারি স্কুলে দিয়ে দিয়েছে। এদিকে রাজধানী সহ দেশের বিভিন্ন শহরে গড়ে ওঠা বেসরকারি পর্যায়ের কিন্ডারগার্টেন স্কুলগুলো বলতে গেলে বন্ধই হয়ে গেছে। করোনা ভাইরাস প্রাদুর্ভাবে গত মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় মূলত অনলাইন ক্লাসের উপরে নির্ভরশীল হয়ে যায় লেখাপড়া।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্য দিয়ে শেষ হল সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাত। এখন রয়েছে হযরত ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার শাহাদাত বার্ষিকী উপলক্ষে একটি বিশেষ আলোচনা।
জান্নাতে নারিকুল নেত্রী নবীনন্দিনীর শোকাবহ শাহাদাত।
শ্রোতা ভাই বোনেরা, জমাদুসানি মাসের 3 তারিখ মানব ইতিহাসের সবচেয়ে শোকাবহ দিনগুলোর অন্যতম। এই দিনে শাহাদাত বরণ করেছিলেন সর্বকালের সেরা নারী নবীনন্দিনী হজরত ফাতিমা জাহরা সালামুল্লাহি আলাইহা। এ উপলক্ষে সবাইকে গভীর শোক ও সমবেদনা জানিয়ে শুরু করছি জান্নাতে নারিকুল নেত্রী নবীনন্দিনীর শোকাবহ শাহাদাত শীর্ষক বিশেষ আলোচনা। এই আলোচনায় পরিবেশন করছি আমি রেজওয়ান হোসেন
এবং আমি নাসির মাহমুদ। তিলাওয়াত হচ্ছে অবিরত সুরাই নূর, কদর, কাউসার ও তাহা এই সুরাসমূহ। আশিকদের নুরানি জিক্র হজরত ফাতিমা জাহরার তাসবিসমূহ, আল্লাহু আকবার এত সব মহিমা, আল্লাহু আকবার এত সব মাহাত্ম গরিমা। রয়েছে হজরত ফাতিমা জাহরা সালামুল্লাহ আলাইহার এই তাসবিসমূহে আল্লাহু আকবার। রসুল ও আলীর পথে দৃঢ় পর্বতের মতো দাঁড়িয়েছিলেন নুরান্বিত ফাতিমা। ছন্দ ও ঝংকারের সৃষ্টি লগ্ন থেকেই আছে সুবহানাল্লাহ, আপনার উপর মহান আল্লাহর দরুদ হে নুরানি ফাতিমা।
নবীনন্দিনী হজরত ফাতিমা জাহরা কেবল সর্বকালের সর্বশ্রেষ্ঠ নারী ছিলেন না, বলা হয় মহান আল্লাহর পর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হলেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তারপর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হলেন আমিরুল মোমেনিন হজরত আলী আলাইহিস সালাম, আর তারপরই সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হলেন হজরত ফাতিমা। এমন কোন নারীর কথা কি কল্পনা করা যায় যিনি তার 2 শিশু সন্তান সহ 3 দিন ধরে ক্ষুধার্ত হওয়া সত্ত্বেও স্বামীকে খাবার সংগ্রহের কথা বলছেন না, ইসলামের জন্য তার গুরুত্বপূর্ণ কাজে মনোযোগ বিঘ্নিত হবে বলে? অথবা এমন কোন নারীর কথা কি ভাবা যায় যিনি নিজের বিয়ের জন্য তৈরি করা নতুন পোশাক একজন সাহায্য প্রার্থীকে দান করে দিয়ে পুরনো জামা পরেই নববধূ হন? অথবা এমন নারীর কথা কি চিন্তা করা যায় যিনি পরপর 3 দিন শুধু পানি পান করে রোজা রাখা সত্ত্বেও ইফতারের সময় ক্ষুধার্ত সাহায্য প্রার্থীকে খাদ্য দেওয়ার জন্য সেই 3 দিন কেবল পানি দিয়েই ইফতার করেন? অথবা একজন দরিদ্র ক্ষুধার্ত ব্যক্তিকে খাদ্য দিতে কেউ কি তার জামা বন্ধক রেখে খাদ্য সংগ্রহ করবেন এমন অবস্থায় যখন সেই ঘরে তিনি ও তার স্বামী ও 2 শিশু সন্তান 3 দিন ধরে অভুক্ত হওয়া সত্ত্বেও সেই খাদ্য থেকে বিন্দু পরিমাণ খাদ্য পরিবার ও নিজের জন্য রাখবেন না?
বিশ্বনবীর পুত্র সন্তানরা শৈশবেই ইন্তিকাল করায় মক্কার কাফিররা যখন মহানবীকে আবতার বা নির্বংশ বলে বিদ্রুপ করত, তখন মহান আল্লাহ তাঁকে দান করেন হজরত ফাতিমা জাহরা। পবিত্র কোরআনে তাঁকে উল্লেখ করা হয়েছে কাউসার হিসেবে, যার অর্থ মহত্ব আর নিয়ামতের চিরপ্রবহমান ঝর্ণা। আল্লামা ফখরুদ্দিন রাজি তাঁর তাফসির গ্রন্থে বলেছেন, হজরত ফাতিমার শানে এই সুরা নাজিল হয়েছে। তিনি এই প্রসঙ্গে আরও বলেন, অনেক অত্যাচার সত্ত্বেও হজরত ফাতিমার বংশধারা পৃথিবীতে টিকে আছে। অন্যদিকে বনু উমাইয়া ধ্বংস হয়ে গেছে, অথচ রাসুলের বংশধারা হজরত ফাতিমার মাধ্যমে কিয়ামত পর্যন্ত বজায় থাকবে। তাঁরই বংশধর ইমাম মাহদি আলাইহিসসালাম সারা বিশ্বে আল্লাহর ধর্মকে প্রতিষ্ঠিত করবেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, সকল নারীর সন্তানকে যুক্ত করা হয় বাবার সাথে, শুধু ফাতিমা ছাড়া। ফাতিমার সন্তানদের আমার সাথে সম্পর্কিত করা হয়েছে। আর সেজন্যই আমরা ইতিহাসে দেখতে পাই যে হযরত ফাতিমার সন্তানদের মানুষ ইয়াবনা রাসুলিল্লাহ অর্থাৎ হে রাসুলের সন্তান বলে সম্বোধন করত। মহান আল্লাহর নির্দেশে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার কন্যা সন্তানের নাম রাখেন ফাতিমা। ফাত শব্দের অর্থ রক্ষা করা। এ সম্পর্কে মহানবী বলেন, তার নামকরণ করা হয়েছে ফাতিমা, কারণ আল্লাহ তাকে ও তার অনুসারীদের জাহান্নামের আগুন থেকে মুক্ত রেখেছেন। হযরত ফাতিমা ছিলেন নারী ও পুরুষ তথা গোটা মানব জাতির জন্য অসাধারণ ত্যাগ, বিশ্বস্ততা, অন্যায়ের ব্যাপারে আপোষহীনতা, সততা, দানশীলতা, ধৈর্য, চারিত্রিক পবিত্রতা, আল্লাহর প্রতি সন্তুষ্টিসহ পরিপূর্ণ মানবীয় আদর্শ। স্নেহময়ী জননীর মতো বিশ্বনবীর সেবা যত্ন করা এবং বিপদের সময় তার সহায়তায় এগিয়ে আসার জন্য মহিয়সী নারী ফাতিমার অন্য একটি উপাধি উম্মে আবিহা বা পিতার জননী। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে সর্বযুগের নারীর মধ্যে শ্রেষ্ঠ বলে উল্লেখ করেছেন। আল্লাহর দরবারে তার বিশেষ মর্যাদার কারণেই ফাতিমাকে দেখলে দাঁড়িয়ে তাকে সালাম দিতেন স্বয়ং মহানবী।
রাসূলে খোদা বলেছেন, ফাতিমা আমার দেহের অংশ, যা কিছু তাকে সন্তুষ্ট করে তা আমাকে সন্তুষ্ট করে, এবং যা কিছু আমাকে সন্তুষ্ট করে তা আল্লাহকেও সন্তুষ্ট করে, আর যা কিছু ফাতিমাকে কষ্ট দেয় তা আমাকে কষ্ট দেয়, আর যা আমাকে কষ্ট দেয় তা আল্লাহকেও কষ্ট দেয়। হযরত ফাতিমা বেহেশতে সর্বপ্রথম প্রবেশ করবেন বলে বিশ্বনবী উল্লেখ করেছেন। অনেকেই মনে করেন প্রিয় কন্যা ফাতিমাকে নিজের দেহের অংশ বলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটাও বুঝিয়েছেন যে পিতার রিসালাতের অন্যতম কাণ্ডারি ছিলেন ফাতিমা। এই মহীয়সী নারীর অনন্য ত্যাগ, তিতিক্ষা ও সেবা না থাকলে ইসলাম বিলুপ্ত হয়ে যেত। হযরত ফাতিমাকে কেউ কেউ কষ্ট দেবেন এটা জানতেন বলেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে রাগানোর পরিণতি সম্পর্কে সতর্ক করে দিয়ে বলেছেন, ফাতিমা আমার অস্তিত্বের অংশ, যে তাকে রাগান্বিত করে সে আমাকে রাগান্বিত করে, এবং ফাতিমা কোনো ব্যাপারে ক্রুদ্ধ হলে আল্লাহও ক্রুদ্ধ হন, এবং ফাতিমার আনন্দে আল্লাহও আনন্দিত হন।
হযরত ফাতিমা যখন নামাজের জন্য দাঁড়াতেন তখন তার জ্যোতি আকাশের ফেরেশতাদের দিকসহ নানা দিকে ছড়িয়ে পড়ত, আর এ কারণে তাকে জাহরা উপাধি দেয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওফাতের পর তাকে সান্ত্বনা দিতে আসতেন ওহির ফেরেশতা। ওহির ফেরেশতা তাকে ভবিষ্যৎ বিষয়ে অনেক কিছু জানান, আর তার থেকে সেসব বিষয় লিখে রাখেন হযরত আলী আলাইহিসাল্লাম। আর এজন্যই ফাতিমাকে বলা হয় মুহাদ্দিসা। হযরত ফাতিমা খুবই অসাধারণ জীবনযাপন করতেন। সংসারের যাবতীয় কাজ তিনি নিজের হাতে করতেন। মশক দিয়ে পানি তুলতে তুলতে তার শরীরে দাগ পড়ে গিয়েছিল। তিনি জাতার মাধ্যমে এত পরিমাণ আটা তৈরি করতেন যে তার হাতে ফোসকা পড়ে যেত, আর সেই আটা দিয়ে রুটি তৈরি করে সেগুলো মদিনার দরিদ্রদের মধ্যে বিতরণ করতেন। হযরত ফাতিমার কাপড়ের পোশাকে থাকত তালি। পার্থিব কোনো বস্তুই তাকে আকৃষ্ট করতে পারত না, আর এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বাতুল উপাধিতে ভূষিত করেছিলেন। হযরত ফাতিমা সারা রাত জেগে নামাজ পড়তেন, মহান আল্লাহর জিকির করতেন এবং রাসূলুল্লাহর উম্মতের জন্য দোয়া করতেন। তিনি এত বেশি নামাজ পড়তেন যে তার পা ফুলে যেত। সংসারের কাজ করার সময়ও তার মুখে আল্লাহর জিকির থাকত।
রাসূলের স্ত্রী হযরত উম্মে সালামা বলেন, রাসূলের ওফাতের পর ফাতিমাকে দেখতে যাই এবং তার অবস্থা জানতে চাই। তিনি জবাব দিলেন, অত্যন্ত দুঃখ কষ্টের দিন অতিবাহিত হচ্ছে। এরকম কষ্টের মধ্য দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের অল্প কিছুদিন পরই হযরত ফাতিমা এই পৃথিবী থেকে বিদায় নেন। রাসূলে খোদা ওফাতের আগে হযরত ফাতিমার কানে কানে বলে গিয়েছিলেন যে তিনি তাঁর সাথে প্রথম মিলিত হবেন। নিশ্চয়ই মহান আল্লাহ তাঁর প্রিয় রাসূলকে এও জানিয়েছিলেন যে কিভাবে হযরত ফাতিমা তাঁর সাথে এত তাড়াতাড়ি মিলিত হবেন, আর সেজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তাঁর উম্মতকে সতর্ক করছেন যে তারা যেন হযরত ফাতিমাকে কষ্ট না দেয়, তাঁকে অসন্তুষ্ট না করে।
হযরত ফাতিমা জাহরা পিতার শারীরিক বিদায়ের কারণে যতটা না দুঃখ পেয়েছিলেন, তার চেয়েও বেশি ব্যথা পেয়েছিলেন পিতার আদর্শ তথা ইসলামের শিক্ষা ম্লান ও বিকৃত হয়ে পড়ার কারণে। রাসুলে খোদার কাছেই তিনি শুনেছিলেন তার পবিত্র আহলে বাইতের উপর অনেক বিপদ ও মুসিবত তথা ইসলামের উপরেই অনেক দুর্যোগ নেমে আসবে, আর সেই সব বিপদ মোকাবেলার মতো কঠিন ধৈর্যের খোদাই পরীক্ষায়ও উত্তীর্ণ হয়েছিলেন সর্বকালের সেরা মহামানবী হযরত ফাতেমা। কোনো কোনো ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী রাজনৈতিক কারণে হযরত ফাতেমাকে আহত করা হয়েছিল প্রভাবশালী মহলের পক্ষ হতে, এবং পরবর্তীকালে এই আঘাতজনিত কারণে তিনি শাহাদাত বরণ করেন। অনেকেই মনে করেন শত্রুতার প্রেক্ষাপটে হযরত ফাতেমাকে দাফন করা হয়েছিল মধ্যরাতে গোপনীয়ভাবে অতি গোপন স্থানে, যা আজও গোপন রয়েছে এবং কিয়ামত পর্যন্ত গোপন থাকবে। হযরত ফাতেমা জানতেন কখন তার মৃত্যু হবে, আর এজন্য তিনি নিজে গোসল করে নতুন ও পরিষ্কার পোশাক পরে কিবলামুখী হয়েছিলেন।
বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ আলী, তাঁর স্ত্রী ও তাঁদের সন্তানদেরকে মানুষের জন্য হুজ্জাত বা দলিল করেছেন এবং তারা হল জ্ঞানের দরজা। মাসহাফি ফাতিমা নামে খ্যাত গ্রন্থটির সমস্ত তথ্য সন্নিবেশিত হয়েছে জিব্রাইল ফেরেশতার সঙ্গে হযরত ফাতিমা সালামুল্লাহ আলাইহার কথোপকথনের মাধ্যমে, যা লিখে গেছেন হযরত আলী আলাইহিসসালাম। এতে কিয়ামত পর্যন্ত যা যা ঘটবে তার বর্ণনা ও সব শাসকদের নাম লেখা আছে বলে মনে করা হয়।
ফাতিমার স্বামী আলী আলাইহিসসালামকে খোদ নবী নিজের জ্ঞান নগরীর দরজা বলে অভিহিত করেছিলেন। তার দুই সন্তান ইমাম হাসান ও ইমাম হোসেনকে বেহেশতে যুবকদের নেতা বলেছেন মহানবী। অথচ ফাতিমা বা তার বংশধরদের কেউই এই ঐশীর সম্মানকে পার্থিব ভোগের কাজে লাগাননি। হযরত আলীকে মসজিদে তরবারির আঘাতে ও ইমাম হাসান আলাইহিসসালামকে বিষ দিয়ে শহীদ করা হয়েছে, আর ইমাম হোসেনকে কি মর্মস্পর্শী পরিস্থিতিতে কারবালায় আত্মত্যাগ করতে হয়েছে তা সবাই জানে। আত্মত্যাগের বিশালতে ফাতিমা এবং তার বংশধররা এভাবেই ইতিহাসকে অতিক্রম করে গেছেন। এই সবই হল ফাতিমার শিক্ষা, ত্যাগ এবং মহিমার স্রোতধারার ফসল। তাদের সেই আত্মত্যাগের গাথা আজও মানুষকে অন্যায় অত্যাচার জুলুম নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধের প্রেরণা যোগায়।
হযরত ফাতিমা জাহরা সালামুল্লাহ আলাইহার একটি বক্তব্য ও দোয়া তুলে ধরে শেষ করব আজকের এই আলোচনা। তিনি পিতার উম্মতের উদ্দেশ্যে বলেছেন, আল্লাহ ইমানকে তোমাদের জন্য শিরক হতে পবিত্র হওয়ার ও নামাজকে অহংকার থেকে পবিত্র হওয়ার এবং আমাদের আনুগত্যকে করেছেন ধর্মকে প্রতিষ্ঠিত করার মাধ্যম। এছাড়াও মহান আল্লাহ আমাদের নেতৃত্বকে করেছেন অনৈক্যের পথে বাধা। নারীদের জন্য সর্বোত্তম বিষয় হচ্ছে তারা যেন কোনো অচেনা পুরুষকে না দেখে এবং কোনো অচেনা পুরুষও তাদের না দেখে। হযরত ফাতিমা সালামুল্লাহ আলাইহার একটি দুয়ায় তিনি বলেছেন, হে আল্লাহ, আমার নফসের কাছে আমার নফসকেই হীন নীচ করে দিন, আর আপনার শান আমার অন্তরে বড় ও মহান করে দিন। আমাকে আপনার আনুগত্য করা, যা আপনাকে সন্তুষ্ট করে তা আঞ্জাম দেওয়া, এবং যা আপনাকে অসন্তুষ্ট করে তা থেকে বিরত ও দূরে থাকার অনুপ্রেরণা ও উৎসাহ দিন, হে সর্বশ্রেষ্ঠ দয়ালু ইয়া আরহামার রাহিমিন।
সবাইকে আবারও শোক ও সমবেদনা জানাচ্ছি আজকের এই গভীর শোকের দিনে।
নবী নন্দিনী
খাতুনে জান্নাত ফাতিমা জননী বিশ্ব দুলালি নবী নন্দিনী খাতুনে জান্নাত ফাতিমা জননী মদিনাবাসিনী পাপ তাপনাশিনী মদিনাবাসিনী পাপ তাপনাশিনী উম্মত তারিনী আনন্দিনী বিশ্ব দুলালি নবী নন্দিনী খাতুনে জান্নাত ফাতিমা জননী সাহারার বুকে মাগো তুমি মেঘ মায়া তপ্ত মরুর প্রাণে স্নেহ তরু ছায়া সাহারার বুকে মাগো তুমি মেঘ মায়া তপ্ত মরুর প্রাণে স্নেহ তরু ছায়া মুক্তি লোভিল মাগো তব শুভ পরশে বিশ্বের যত নারী বন্দিনী বিশ্ব দুলালি নবী নন্দিনী খাতুনে জান্নাত ফাতিমা জননী।
প্রান্তিক আয়োজনে এখন রয়েছে কথাবার্তা।
কথাবার্তা শ্রোতা বন্ধুরা, ১৬ জানুয়ারি শনিবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গায়াজি আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব, আর বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের শিরোনাম। আমেরিকানদের উদ্ধারে বাইডেনের পরিকল্পনা দৈনিক ইত্তেফাক। ধস নামছে ট্রাম্পের বাণিজ্য সাম্রাজ্যেও। যুগান্তর, কিশোর কিশোরীরা কেন বিপথগামী দৈনিক মানবজমিন। চালের দাম নিয়ে চালবাজি, সবজির বাজারে ব্যবসায়ীদের লোকসান বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম। সহিংসতার মধ্যেই আজ ৬০ পৌরসভায় ভোট দৈনিক কালের কণ্ঠ। নির্বাচনে সন্ত্রাস হচ্ছে জাপার অভিযোগ দৈনিক সমকাল। এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম। বিশ্ব পুরোপুরি করোনামুক্ত হবে না বলেই আশঙ্কা WHO-র দৈনিক আনন্দবাজার পত্রিকা। প্রবল চাপের মুখে নতুন আপডেট স্থগিত রাখল হোয়াটসঅ্যাপ দৈনিক আজকাল। সংবাদ প্রতিদিনের শিরোনাম, করোনার শেষের শুরু। দেশজুড়ে টিকাকরণ প্রক্রিয়ার সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার দুটি বিষয়ের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, বিএনপির তিন প্রার্থীর ভোট বর্জন, আছে সংঘর্ষের ঘটনাও, এটি দৈনিক প্রথম আলো পত্রিকার শিরোনাম। কি বলবেন আপনি এ সম্পর্কে?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশে আজকে সম্ভবত 69টি পৌরসভায় নির্বাচন হচ্ছে, এবং ভালো খবর হচ্ছে যে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি এই নির্বাচনে অংশ নিচ্ছে। যদিও বিএনপি অনেক আগের থেকেই নির্বাচনে অংশ নিয়ে আসছে, তবে তাদের কিন্তু নানা রকমের অভিযোগ রয়েছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, নির্বাচনী ব্যবস্থা, নির্বাচনী প্রক্রিয়া নিয়ে। তো যাই হোক, এরই ধারাবাহিকতায় স্থানীয় নির্বাচন হচ্ছে, কিন্তু নির্বাচনের পরিক্রমায় যে সমস্ত অভিযোগ আসছে সেই অভিযোগগুলো নির্বাচন কমিশনের বিরুদ্ধে এবং সরকারের বিরুদ্ধে যায়। আসলে বিভিন্ন জায়গায় ক্ষমতাসীন দলের লোকজন ভোট কেন্দ্র দখল করে নিচ্ছে, চোর করে ব্যালটে সিল মারানোর ব্যবস্থা করছে, আবার কোথাও কোথাও সংঘর্ষের ঘটনা ঘটছে, এমনকি যেখানে আওয়ামী লীগের দলেরই প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে সেখানে মারামারি সংঘর্ষের ঘটনা পর্যন্ত ঘটছে। এর একটি বড় নজির আমরা দেখে এসেছি নোয়াখালীতে আপনার ওবায়দুল কাদেরের ছোট ভাইয়ের এলাকায়। তো এই জিনিসগুলো আসলে ভালো না। বিএনপির অভিযোগ কতটা সত্য কতটা মিথ্যা সে কথা পরে, কিন্তু নির্বাচনী ব্যবস্থা সুষ্ঠু হবে না, আজকে স্বাধীনতার 50 বছর প্রায় হয়ে গেল, সেখানে আমরা সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থা পাবো না, নির্বাচনে সহিংসতা সংঘর্ষ হবে, মারামারি কাটাকাটি হবে, তারপরে সংঘর্ষ বোমাবাজি, কেন্দ্র দখল, ব্যালট বাক্স ছিনতাই, এই সমস্ত ঘটনা আসলে আমাদের সুন্দর সংস্কৃতির পরিচয় বহন করে না। আমাদের যে সভ্য সমাজে বসবাস সেই সভ্য সমাজের সঙ্গে এগুলোর কিন্তু মিল নেই, এগুলো মানানসই নয়। এর বাইরে এসে আমাদেরকে অবশ্যই চিন্তা করতে হবে আমাদের সমাজকে আরো উন্নত, আরো স্থিতিশীল, শান্তিপূর্ণ কিভাবে করা যায়, এবং এক্ষেত্রে সরকারের বড় দায়িত্ব রয়েছে বলে আমি মনে করি।
15 বছর পর ফিলিস্তিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন, 2006 সালের ঘটনার প্রেক্ষাপটে আপনার কি মনে হয় এবারের নির্বাচনের মাধ্যমে সেখানকার সরকার স্থায়ী হতে পারবে?
জি, ফিলিস্তিনে গত 15 বছরের মধ্যে নতুন করে নির্বাচন হতে যাচ্ছে এবং প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ডিক্রি জারির মাধ্যমে এই ঘোষণা দিয়েছেন, যদিও নির্বাচনের সুনির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি। এখানে সবচেয়ে বড় যে প্রশ্ন এসেছে, আপনি যথার্থই বলেছেন যে এই নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হবেন, যে সংসদ নির্বাচিত হবে বা যিনি প্রেসিডেন্ট নির্বাচিত হবেন, তারা বা তিনি স্থায়ী হতে পারবেন কিনা, এই প্রশ্ন এসেছে মূলত 2006 সালে যখন নির্বাচন হলো, তখন ফিলিস্তিনের ইসলামিক প্রতিরোধ আন্দোলন হামাস কিন্তু ব্যাপক বিজয় লাভ করে এবং সেই বিজয়ের অল্প কিছুদিন পরেই সেই সরকার ভেঙে দেওয়া হয় এবং প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সরকার ভেঙে দিয়েছিলেন। সেক্ষেত্রে আজকে যে ফিলিস্তিনে অনেকটা সরকার শূন্য অবস্থা, তার দায় দায়িত্ব কিন্তু প্রধানত মাহমুদ আব্বাসের দিকেই যায়। এখন নতুন করে যখন নির্বাচন হতে যাচ্ছে, তখন আমরা আশা করব যে ফিলিস্তিনে একটি স্থিতিশীল সরকার গঠন হবে, সেক্ষেত্রে ফিলিস্তিনে নির্বাচন অনুষ্ঠিত হওয়া জরুরি এবং সেখানে স্থিতিশীল সরকার থাকা জরুরি। আমি মনে করি যে মাহমুদ আব্বাস আগের ঘটনা থেকে শিক্ষা নেবেন এবং এবারের সরকার তিনি ভেঙে দেবেন না, কারণ এখনকার প্রেক্ষাপট ভিন্ন, বিশেষ করে ফিলিস্তিনের পাশে কিন্তু এখন আর আরবদের অনেকেই নেই, যা কিছু করার তা ফিলিস্তিনিদেরকেই করতে হবে। সেক্ষেত্রে মাহমুদ আব্বাস যদি বোঝেন যে তার কি দায়িত্ব, তাহলে তিনি সরকার ভাঙবেন বলে আমার মনে হয় না।
তো জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। করোনার শেষের শুরু, দেশ জুড়ে টিকাকরণ প্রক্রিয়ার সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দৈনিক সংবাদ প্রতিদিন পত্রিকার এর শিরোনামের খবরে লেখা হয়েছে, অপেক্ষার অবসান, দেশ জুড়ে করোনা টিকাকরণের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ সকাল 10:30 ভার্চুয়ালি বিশ্বের সবচেয়ে বড় টিকাকরণ প্রক্রিয়ার সূচনা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, কোভিড বিধি মেনে চলতেই হবে। প্রথম দিন দেশের প্রায় 3,000 কেন্দ্রে 3,00,000 স্বাস্থ্যকর্মীকে এই টিকা দেওয়া হয়েছে। সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড এবং ভারত বায়োটেকের কোভ্যাক্সিন, দুটি টিকাই দেওয়া হয়েছে স্বাস্থ্যকর্মীদের। এদিন করোনার টিকাকরণের সূচনা করে প্রধানমন্ত্রী বলেন, এত কম সময়ের মধ্যে দেশের মাটিতে জোড়া টিকা তৈরির জন্য বিজ্ঞানীদের তিনি সাধুবাদ জানিয়েছেন। বিশ্ব পুরোপুরি করোনামুক্ত হবে না বলেই আশঙ্কা WHO-র দৈনিক আনন্দবাজার পত্রিকার এ শিরোনামের খবরে লেখা হয়েছে। করোনামুক্ত বিশ্ব আর কোনোদিনই হবে কিনা সে বিষয়ে সংশয় প্রকাশ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। শুক্রবার হুর আপদকালীন পরিস্থিতি মোকাবেলা বিষয়ক কমিটির ভার্চুয়াল বৈঠকে করোনা ভাইরাসের নয়া স্ট্রেনগুলির গণসংক্রমণ প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। হুর সংশ্লিষ্ট কমিটির বৈঠকটি জানুয়ারির শেষ সপ্তাহে হওয়ার কথা ছিল, কিন্তু পরিস্থিতির গুরুত্ব আঁচ করে তা 2 সপ্তাহ এগিয়ে আনা হয়। আগামী 100 দিনের মধ্যে প্রতিটি দেশে করোনা টিকাকরণ অভিযান শুরুর সুপারিশ করেছে কমিটি। টিকা বণ্টনের বিষয়ে ধনী দেশগুলোর ভূমিকা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে বৈঠকে। প্রবল চাপের মুখে নতুন আপডেট স্থগিত রাখল হোয়াটসঅ্যাপ। দৈনিক আজকালের শিরোনামের খবরে লেখা হয়েছে, পিছু হটল হোয়াটসঅ্যাপ। তাদের নয়া প্রাইভেসি পলিসি নিয়ে প্রবল বিতর্কের মধ্যেই জনপ্রিয় মেসেজিং অ্যাপের তরফে জানিয়ে দেওয়া হলো, প্রাইভেসি আপডেটের বিষয়টি আপাতত স্থগিত রাখা হচ্ছে। ইউজারদের মধ্যে যাতে কোনো ভুল বোঝাবুঝি না থাকে, সেজন্য তারা তাদের আরও বেশি সময় দিতে চায়। হোয়াটসঅ্যাপের দাবি, ছড়িয়ে পড়া নানা গুজবের ফলে ইউজাররা উদ্বিগ্ন হচ্ছেন তথ্য সুরক্ষার বিষয়টি নিয়ে, সে কারণেই এ সিদ্ধান্ত নিল তারা। 8 ফেব্রুয়ারি ছিল ডেটা শেয়ারিং সংক্রান্ত আপডেট গ্রহণের শেষ সময়সীমা। ফেসবুক অধিকৃত এই সংস্থা জানিয়েছে, জনমানুষে প্রাইভেসি এবং সিকিউরিটি সংক্রান্ত ভুল ধারণা ভাঙানোর জন্য বিষয়টি স্থগিত রাখা হল। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসরে এখানেই গুটিয়ে নিচ্ছি। আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটাই শুনলেন শ্রোতা বন্ধুরা। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। বিদায় নেওয়ার আগে বিশ্ব সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব, তবে এর আগে হাতে থাকা আরও কিছু খবর। ইউরোপীয় ইউনিয়ন বা ইউ সিরিয়া সরকারের মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আওতা আবার বাড়িয়েছে। শুক্রবার ইইউ এক ঘোষণায় সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিগদাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। মিগদাদকে নিষেধাজ্ঞার আওতায় আনার ফলে তিনি 27 জাতির ইউরোপীয় ইউনিয়নের কোন দেশ সফরে যেতে পারবেন না। এছাড়া এসব দেশে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর কোন সম্পদ থেকে থাকলে তাও জব্দ করা হবে। আরব রাষ্ট্র বাহরানে ইহুদিবাদী ইসরায়েল তাদের চার্জ দ্য অ্যাফেয়ার্স নিয়োগ করেছে। গত সেপ্টেম্বর মাসে ইসরায়েলের সঙ্গে বাহরান সম্পর্ক স্বাভাবিক করার পর তেল আবিবের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হল। ট্রাম্প প্রশাসনবিহীন বিশ্ব আগের চেয়ে অনেক সুন্দর হবে বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ। ফাইজার বায়োনটেকের ভ্যাকসিন গ্রহণের পর নরওয়ের 23 নাগরিকের মৃত্যু, ব্রিটিশ মার্কিন গণমাধ্যম নীরব। বাংলাদেশে আরও 7টি পৌরসভায় ভোট গ্রহণ, অংশগ্রহণমূলক নির্বাচন বলতে নারাজ ইসি মাহবুব তালুকদার। এবং ভারতে প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিহত করতে আজ থেকে দেশজুড়ে ভ্যাকসিন প্রদানের কার্যক্রম শুরু। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।